ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত সম্পর্কে আফগান নেতা এবং সেখানকার দুশ্চিন্তাগ্রস্ত জনগণকে বোঝানোর জন্য সেদেশে এক অঘোষিত সফরে গেছেন। বাইডেন একথা ঘোষণা করার পর যে সেখানে অবশিষ্ট যুক্তরাষ্ট্রের 2,500 সৈন্য 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার 20তম বার্ষিকীর আগেই স্বদেশে ফিরিয়ে আনা হবে, ব্লিংকন পৃথক পৃথকভাবে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি, সরকারে তাঁর সহযোগী আবদুল্লাহ আবদুল্লাহ এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। তাঁর এই সফরে ঠিক আগেই নেটো জানায় যে আমেরিকান নয় তাদের এমন প্রায় 7,000 সৈন্য তারা কয়েক মাসের মধ্যেই প্রত্যাহার করে নেবে। ব্লিংকন আফগান নেতাদের আশ্বস্ত করেছেন যে সৈন্য প্রত্যাহারের অর্থ এ নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবসান ঘটবে। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের বৈঠকের সময় ব্লিংকন গানিকে বলেন, আমি আমার এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ইসলামিক প্রজাতন্ত্র এবং আফগানিস্তানের জনগণের মধ্যকার চলমান প্রতিশ্রুতি তুলে ধরেছি। গানিও ব্লিংকনকে বলেন, আমরা এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং আমাদের অগ্রাধিকারগুলোকে ঢেলে সাজাচ্ছি। তিনি যুক্তরাষ্ট্রের সৈন্যদের আত্মত্যাগের জন্য তাঁর কৃতজ্ঞতা জানান। বাইডেন প্রশাসন আজ বৃহস্পতিবার 10 জন রুশ কূটনীতিককে বহিষ্কার এবং প্রায় 3 ডজন কোম্পানি ও মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় দপ্তরগুলোতে হস্তক্ষেপের জন্য প্রশাসন ক্রেমলিনকে দায়ী করছে। গত বছর টেক্সাস কেন্দ্রিক একটি সফটওয়্যার ব্যবস্থাপনা কোম্পানি সোলার উইন্ডসে সাইবার নিরাপত্তা যে ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে তা ছিল রাশিয়ার তরফ থেকে গোপন সংবাদ সংগ্রহেরই একটি অংশ। মনে করা হচ্ছে ওই হ্যাকিং প্রক্রিয়ায় রুশ হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অন্তত 9টি দপ্তরকে তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন এ ছিল গোপন তথ্য সংগ্রহের প্রচেষ্টা। তাছাড়া গত মাসেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই অভিযোগও আনেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত হবার তার ব্যর্থ প্রচেষ্টায় প্রভাব বিস্তারকারী তৎপরতাকে অনুমতি দিয়েছিলেন। তবে এমন কোনো প্রমাণ নেই যে রাশিয়া কিংবা অন্য কেউ এই নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পেরেছিল। আজ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইবার অপরাধে সংযুক্ত 6টি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ এবং গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও অপতথ্য ছড়ানোর অভিযোগে 32 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি। হোয়াইট হাউস বলছে যে 10 জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে এই পর্যায়ে লকডাউনের প্রথম দিনে যানবাহন চলাচল এবং জনসমাগম না থাকলেও দ্বিতীয় দিন বৃহস্পতিবারে এসে তা ছিল কিছুটা ঢিলে ঢালা ধরনের। রাজধানী ঢাকার সড়কগুলোতে প্রাইভেট কার সহ যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
রাজধানী ঢাকার সড়কগুলোতে প্রাইভেট কার সহ যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। কাঁচাবাজার রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে জনসমাগম ছিল অনেক। সিটি বাস এবং দূরপাল্লার গণপরিবহন ছাড়া রাস্তায় নামা যানবাহনের সংখ্যাধিক্যের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মুভমেন্ট পাস আছে কিনা তা দেখা ছিল প্রায় অসম্ভব। ব্যাংক, গার্মেন্ট শিল্প কারখানা সহ অনেক অফিস আদালত খোলা থাকা এবং নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কর্মসন্ধান মানুষজনকে বাইরে বের হতে হয়েছে বলে কয়েকজন সাধারণ মানুষ এবং পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আসলে এটা মানে কি বলবো, এটা প্রহসনের শিকার। অফিস খোলা রাখছে বাট কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই।
লোকজন তো চলাফেরা করতেছে, তার সামনে কি না বাজার করবো না?
আজকে কিছু ব্যাংক এবং কিছু
প্রতিষ্ঠান খোলা নিয়ম মাফিক, সেই জন্য গতকালকে থেকে আজকে গাড়ির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে।
এছাড়া করোনা পরীক্ষা করানো এবং ভ্যাকসিন দেওয়ার কারণেও অনেকেই বাইরে বের হতে হয়। আরো বেশি যানবাহনের প্রয়োজনীয়তার কারণেই এসব মানুষজনকে পড়তে হয় বিপদে। বাজারগুলোতে ছিল ভিড়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামের ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন স্থানে সরকারি সংস্থা টিসিবির দ্রব্যাদি কেনার জন্য ছিল গাদাগাদি করে দীর্ঘ লাইন। সব মিলিয়ে স্বাস্থ্যবিধি এবং নির্দেশনা মানা হয়নি। ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের বেশ কিছু চেকপোস্ট ছিল, তবে জনসমাগম এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে তাদের হিমশিম খেতে হয়। ঢাকার বাইরের বিভিন্ন স্থানেও লকডাউন ঢিলেঢালাভাবে চলেছে বলে জানা গেছে। এদিকে গত 24 ঘন্টায় করোনা 94 জনের মৃত্যু হয়েছে এবং ওই সময় আক্রান্তের সংখ্যা ছিল 4,192 জন। আর এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,081 জনে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সর্বত্রই এবং পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এই অবস্থায় ভোটের প্রচার করতে গিয়ে এবং জনসভা ও মিছিল ইত্যাদিতে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়েছে। এটা এড়ানোর উপায় নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশন আগামীকাল শুক্রবার কলকাতায় সর্বদলীয় বৈঠক ডেকেছে। শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
কমিশনের নোটিশে বলা হয়েছে, প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি আসবেন, দলীয় বক্তব্য জানানো এবং নির্বাচন কমিশন ও বাকি দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য। একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে এখন পশ্চিমবঙ্গে যে 4 দফা ভোট বাকি আছে, সেই 5ম, 6ষ্ঠ, 7ম ও 8ম দফা ভোট একসঙ্গে মিলিয়ে করা যেতে পারে কিনা তার উপায় নিয়ে আলোচনা হতে পারে। বস্তুত প্রথম যখন পশ্চিমবঙ্গে 8 দফা ভোটের কর্মসূচি নেওয়া হয়েছিল, তখনই রাজ্যে প্রবল প্রতিবাদ উঠেছিল। আর এই করোনা পরিস্থিতিতে এটা যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটাও এখন বোঝা যাচ্ছে। আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে এখানকার সব রাজনৈতিক দলগুলোর বৈঠকের ফল কী হয় তার উপর নির্ভর করবে প্রচার এবং বাকি ভোট পর্ব কীভাবে হবে। ইতিমধ্যে বাম দলগুলো আর ওইভাবে বহু লোককে নিয়ে মিছিল বা জনসভা করে প্রচার না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ফ্রান্স আজ তার নাগরিক এবং কোম্পানিগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ত্যাগের পরামর্শ দিয়েছে। তারা দক্ষিণ এশিয়ার ওই দেশটিতে ফরাসি স্বার্থের বিরুদ্ধে মারাত্মক হুমকির কথা বলেছে। ফ্রান্সে ইসলাম বিরোধী ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ইসলামাবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে উগ্রবাদী ইসলামী দল তেহরিকে লাব্যাক বা TLP-র সক্রিয়বাদীরা চলতি সপ্তাহে প্রায় গোটা দেশ জুড়ে সহিংস প্রতিবাদ বিক্ষোভ শুরু করার পর এই নির্দেশ দেওয়া হল। ফ্রান্সের দূতাবাস পাকিস্তানে বসবাসরত প্রায় 500 জন ফরাসি নাগরিককে পাঠানো ইমেইলে লিখেছে, পাকিস্তানে ফরাসি স্বার্থের বিরুদ্ধে গুরুতর হুমকির কারণে ফরাসি নাগরিক ও ফরাসি কোম্পানিগুলোকে সাময়িকভাবে এদেশ ত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাতে বলা হয়, বর্তমান বাণিজ্যিক বিমানে করেই তারা পাকিস্তান ত্যাগ করতে পারবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে পাকিস্তানের কর্মকর্তারা গতকাল বুধবার জানান যে TLP সমর্থক এবং পুলিশের মধ্যে 3 দিনের সংঘাতে 2 জন আইন প্রয়োগকারী ব্যক্তি নিহত হন এবং বহু বিক্ষোভকারী সহ প্রায় 600 ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে এই অপ্রত্যাশিত হামলার পর পাকিস্তান সরকার সে দেশের সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় TLP-কে একটি নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করে। সংগঠনটির নেতা সাদ রিজভিকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর জাপানি প্রধানমন্ত্রী ইয়াশিহিদে সুগাই হচ্ছেন প্রথম বিদেশি নেতা যিনি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউসে আসছেন। এই বৈঠক যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীকে তুলে ধরছে, বিশেষত এমন এক সময় যখন প্রতিদ্বন্দ্বী চীন তার শক্তি এবং আগ্রাসী মনোভাব বৃদ্ধি করে চলেছে। গত বছর দায়িত্ব গ্রহণের পর সুগার সরকার কখনো কখনো চীনের প্রতি সমালোচনামূলক অবস্থান গ্রহণ করেছে, বিশেষত চীনের মানবাধিকার লঙ্ঘন এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলোতে তার অনুপ্রবেশের সমালোচনা করেছে। এর ফলে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের মাপকাঠিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চীন হচ্ছে একদিকে যেমন জাপানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, তেমনি বৃহত্তম বাণিজ্যিক সহযোগীও। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন যে বাইডেনের সঙ্গে তাঁর বৈঠকে সুগা বেইজিংকে প্রচণ্ডভাবে অসন্তুষ্ট করা থেকে বিরত থাকবেন। এদিকে সুগার ওয়াশিংটন সফরের প্রাক্কালে চীনের পররাষ্ট্রমন্ত্রক জাপানকে সতর্ক করে দিয়েছে যে তারা যেন চীনের বিরুদ্ধে একতরফা দৃষ্টিভঙ্গি সম্পন্ন কারো বিভ্রান্ত না হয়। এ মাসের শুরুর দিকে চীন নৌবাহিনীর আক্রমণকারী একটি দলকে ওকিনাওয়ায় পাঠায় যেখানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থিত, যা এরকম ইঙ্গিত বহন করে যে বেইজিং সরকার যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। চীন এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির সময় যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক সেনেটর ক্রিস্টোফার ডড এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেমস স্টেইনবার্গ ও রিচার্ড আর্মিটেজ প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে তাইওয়ান এবং তার গণতন্ত্রের প্রতি সমর্থন জানাতে গতকাল বুধবার তাইপেতে গিয়ে পৌঁছান। এই আলোচনা শুরু হবার আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডড সাইকে বলেন যে ওয়াশিংটনের সঙ্গে তাইপেই সম্পর্ক আগেকার যে কোনো সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা জিএসকপ চলমান লকডাউনের মধ্যে কারখানা খোলা রেখে শ্রমিকদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা না করার তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার জিএসকপের যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াজেদ এবং কামরুল আহসান এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, গার্মেন্টস মালিকরা অতীতের মতো এবারও নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তারা উৎপাদন এবং রপ্তানির প্রয়োজন দেখিয়ে নিজ ব্যবস্থাপনায় শ্রমিক পরিবহনের ব্যবস্থা এবং কারখানায় স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়ন করবেন, এই শর্তে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খোলা রাখার অনুমতি নিয়েছেন বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাস্তবে মালিক পক্ষ শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা না করে কারখানা খোলা রাখায় সর্বাত্মক লকডাউনের প্রথম দিন থেকেই শ্রমিকরা পরিবহন সংকটে ব্যাপক ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ সম্পর্কিত সচিত্র খবর গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের বিষয়টিকে তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এক বছর অতিক্রান্ত হওয়া এবং সরকারের কাছ থেকে বিভিন্নভাবে প্রায় 250 কোটি টাকা ঋণের সমর্থন পাওয়ার পরও শ্রমিকদের প্রতি মালিকদের এ ধরনের দায়িত্বহীন আচরণ কাম্য নয়। বিবৃতিতে অবিলম্বে শ্রমিকদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানানো হয়। তৈরি পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের কাছে শ্রমিকদের জন্য মালিকদের প্রতিশ্রুতি মোতাবেক পরিবহনের ব্যবস্থা না করার অভিযোগের বিষয়ে ভয়েস অফ আমেরিকার তরফে জানতে চাইলে তিনি দাবি করেন, বেশিরভাগ শ্রমিকই কারখানাগুলোর সন্নিকটে থাকেন, যারা হেঁটেই কর্মস্থলে আসেন। তিনি বলেন,
100% ফ্যাক্টরি রান করানো এটা পুরোপুরি সম্ভব হবে না, এই কারণে যে দূরে যারা কিছু সংখ্যক যারা থাকে তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে সবাইকে আনা সম্ভব না, বিকজ দেয়ার আর লট অফ রেস্ট্রিকশন আছে ওখানে ট্রান্সপোর্টের ওখানে। সেই কারণে পাবলিক ট্রান্সপোর্ট আমরা ইউজ করতে পারছি না, আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা আশা করি যে আগামী 2-1 দিনের মধ্যে যে যারা ট্রান্সপোর্টের ব্যবস্থা এখনো করতে পারে না তারা সেই ট্রান্সপোর্টের ব্যবস্থাগুলো করবে এবং সেইভাবে আমরা ফ্যাক্টরি চালাবো।
তবে শ্রমিক নেতারা বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের চাকুরির নিরাপত্তা এতটাই ঠুনকো যে কারখানায় না আসলে ছাটাই হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে এবং অতীতের ইতিহাস তাই বলে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
কদিন আগেই করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল হাজারের নিচে, এবার সেই সংখ্যায় পৌঁছে গেল 6000-এর কাছাকাছি। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে 6000 হয়তো আগামীকালই পেরিয়ে যাবে। বাংলায় ভোট উৎসবের মাঝে করোনার এমন চেহারা আতঙ্কের সৃষ্টি করছে, তা সত্ত্বেও বঙ্গবাসীর কি হুঁশ আছে প্রশ্ন উঠছে তা নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের স্বাস্থ্য বুলেটিন বলছে, গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা 5,892, গত মঙ্গলবার সংক্রমিত হয়েছিলেন 4,800 জন। বাংলায় সক্রিয় করোনা রোগী 32,621 জন, মৃতের সংখ্যা 24। একটা সময় দৈনিক মৃতের সংখ্যা শূন্যে ঠেকেছিল, করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু আরও বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে 1,500 ছাড়িয়ে গিয়েছে, সংক্রমিতের সংখ্যা 1,601। তারপর উত্তর চব্বিশ পরগনা, আক্রান্ত 1,227 জন। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবছর 11 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে 2500 আমেরিকান সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর ট্রাম্প প্রশাসন এবং তালেবান সম্মত হয়েছিল যে 1 মের মধ্যে তা করা হবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের 20 বছর পর প্রায় $1 trillion ব্যয় এবং 2300 বেশি আমেরিকান সৈন্য, আফগানিস্তানের কয়েক হাজার মানুষের প্রাণহানির পর আজ যুক্তরাষ্ট্র বলছে যথেষ্ট হয়েছে।
We went to war with clear goals. We achieved those objectives. Bin Laden is dead and Al-Qaeda is degraded in Iraq.
আমরা সুস্পষ্ট লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলাম। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। বিন লাদেন মারা গেছেন এবং ইরাক ও আফগানিস্তানে আল-কায়েদার অবনতি হয়েছে এবং সময় এসেছে যুদ্ধ অবসান করার।
যুক্তরাষ্ট্রে আল-কায়েদা হামলার 2 দশক পর বুধবার জো বাইডেন ঘোষণা করলেন 2500 আমেরিকান সেনা 11 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সরিয়ে আনা হবে। এর আগে ট্রাম্প প্রশাসন সেনা ফিরিয়ে নেবার সময়সীমা 1 মে নির্ধারণ করেছিল এই শর্ত দিয়ে যে আফগানিস্তান নিয়ন্ত্রণকারী মৌলবাদী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কোন ধরনের শর্ত ছাড়াই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। বলেছেন, লড়াই চালিয়ে যাওয়ার এবং ভিন্ন ফলাফলের আশা করবার কোনো মানে নেই। কিছু রিপাবলিকান বলেছেন, তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং আফগান ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে আহত করবে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম যেমনটি বলেন,
President Biden unfortunately has chosen the highest risk option available,
বেছে নিয়েছেন সেটি হলো যাই হোক না কেন সেনা প্রত্যাহার করা হবে।
যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ন্যাটো বুধবার 1 মের মধ্যে আফগানিস্তান থেকে 10,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেন,
এই সময় আমাদের সৈন্যদের উপর যে কোনো তালেবান হামলা শক্তিশালী ভাবে মোকাবেলা করা হবে।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা প্রায় 3 লাখ আফগান সেনাকে প্রশিক্ষণ দেবে, মানবিক প্রয়াস চালাবে এবং কূটনৈতিক ভাবে জড়িত থাকবে।
Support peace talks between the government of Afghanistan and the Taliban facilitated by the United Nations.
আমরা জাতিসংঘের সহায়তায় তালেবান এবং আফগানিস্তান সরকারের মধ্যে শান্তি আলোচনাকে সমর্থন করব এবং আফগান নারী ও মেয়েদের অধিকারকে সমর্থন করে যাব।
মের পরিবর্তে সেপ্টেম্বরে বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জবাবে তালেবান হুঁশিয়ারি দিয়েছে সহিংসতা এবং আফগান সরকারের পতনের আশঙ্কা বাড়িয়ে দেওয়ার কথা বলে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক অস্টিন রাইট বলেন,
There's probably no option that significantly reduces the level of violence. There's also probably no option on the table to build the Afghanistan.
সহিংসতার মাত্রাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার বিকল্প কিছুই আমি দেখতে পাচ্ছি না। এছাড়া $1 trillion বেশি অর্থ এই যুদ্ধের ব্যয় খরচ করার পরও কেবল আলোচনার টেবিলে আফগানিস্তানের শান্তি স্থাপন সম্ভব হবে বলে আমার মনে হয় না। সুতরাং হ্যাঁ, বেশিরভাগ নেতিবাচক বিকল্পগুলির মধ্যে এটি ভালো সিদ্ধান্ত।
তালেবানের সাথে আলোচনার জন্য তৈরি সংস্থা আফগান পিস কাউন্সিলের এই মাসের শেষের দিকে তুরস্কে বৈঠক করবার কথা, তবে শান্তির সম্ভাবনা কি না। প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধে প্রাণ হারানো সেনাদের শ্রদ্ধা জানাতে আর্লিংটন জাতীয় কবরস্থান পরিদর্শন করেন। প্যাটসি বুইদাকুর সাওয়ার প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। যৌন সহিংসতার শিকার হওয়া কিছু নারীদের গল্প, যেখানে তারা অভিযোগ করেছেন যে ইথিওপিয়ার সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা তারা দিনের পর দিন কিভাবে যৌন সহিংসতার শিকার হয়েছেন। যুবতী মা তার দুই সন্তানের জন্য খাবার নিয়ে বাড়িতে যাবার চেষ্টা করছিলেন, যখন সৈন্যরা তাকে ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে জোরপূর্বক একটি মিনিবাসে টেনে তোলে। এটি ফেব্রুয়ারির প্রথম দিকের ঘটনা এবং ১১ দিন ধরে চলতে থাকে এই ভয়াবহ ঘটনা। তিনি বলেন, ২৩ জন সৈন্য তাকে অসংখ্যবার ধর্ষণ করেছে।
ওরা আমাকে বলে, আমাদের কথা শোনো, আমরা যেখানে যেতে বলছি সেখানে যাবে, না হলে আমরা এই ছুরি দিয়ে তোমার পেটে আঘাত করব। আমরা কোনো গুলি নষ্ট করতে চাই না, আমরা এই ছুরি দিয়ে তোমার গলা কেটে দেব। তখন আমি চিৎকার করে উঠলাম।
তার জনিতে পেরেক এবং একটি পাথর ও অন্যান্য জিনিস জোর করে ঢুকিয়ে দেয় এবং তাকে ছুরি দেখিয়ে হুমকি দেয়। চিকিৎসকরা জনি থেকে সেই রক্তাক্ত পাথর এবং দুটি ৩ ইঞ্চি পেরেক বের করে দেখিয়েছেন। চিকিৎসকরা বলছেন, ২৭ বছর বয়সী এই মহিলা শত শত মহিলাদের মধ্যে একজন, যারা স্বাস্থ্যসেবা কর্মীদের জানিয়েছেন যে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে নভেম্বরে লড়াই শুরু হওয়ার পর থেকে কিভাবে তারা ইথিওপিয়া এবং মিত্র ইরিত্রিয়ান সৈন্যদের দ্বারা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হয়েছেন।
These are ladies who are aware that going to healthcare facility,
যারা সচেতন শহরের কাছাকাছি বসবাস করেন, তারা আমাদের সেবা নিতে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসেন। যেসব মহিলারা এখানে আসেন তারা যথেষ্ট সাহসী, তবে বেশিরভাগ মানুষ পল্লী অঞ্চলে বসবাস করে এবং তাই আমার ধারণা এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।
টিগ্রেতে সরকার কর্তৃক নিযুক্ত অন্তর্বর্তী প্রশাসনের স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ডক্টর ফ্যাসিকা আমডালেসি বলেন, কিছু মহিলা বলেছেন তাদের সপ্তাহ ধরে বন্দি রাখা হয়েছে। ফ্যাসিকা বলেন, মহিলাদের যৌন দাসত্বের মধ্যে রাখা হচ্ছে। মহিলাদের অভিযোগগুলোর উপর ভিত্তি করে ফ্যাসিকার এই বক্তব্য প্রথমবারের মতো একজন ইথিওপীয় কর্মকর্তাকে চিহ্নিত করেছে, এই ক্ষেত্রে শীর্ষস্থানীয় আঞ্চলিক কর্মকর্তা। টিগ্রেতে সংঘর্ষের ক্ষেত্রে যৌন দাসত্বের অভিযোগ তোলেন। এছাড়াও ৫টি সরকারি হাসপাতালের আরও ৮ জন ডাক্তার বলেছেন, ধর্ষণের শিকার বেশিরভাগই তাদের আক্রমণকারীদের ইথিওপিয়ার সরকারি সৈনিক বা পার্শ্ববর্তী ইরিত্রিয়া থেকে তাদের সহযোগী বলে বর্ণনা করেছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ২৩ মার্চ সংসদের ভাষণে স্বীকার করেছেন যে নারীদের ওপর ধর্ষণ করা হচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে অপরাধীদের শাস্তি দেওয়া হবে, তবে তিনি অভিযুক্তদের নাম প্রকাশ করেননি। ইথিওপিয়ান এবং ইরিত্রিয়ান সরকার কেউই মহিলাদের এবং তাদের চিকিৎসকরা যে যৌন দাসত্বের অভিযোগ তুলেছেন তার জবাব দেয়নি, তবে উভয় দেশের কর্মকর্তারা জোর দিয়েছে যে তাদের সরকার যৌন সহিংসতার ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা অবলম্বন করে। আবির মুখপাত্র বিলেন সেমেন বলেন, প্রধানমন্ত্রী সামরিক নেতাদের সঙ্গে এবং জাতিসংঘের সাথে সম্প্রতি আলোচনায় বলেন, আফ্রিকান ইউনিয়ন এবং ইথিওপিয়ার রাষ্ট্র নির্ধারিত মানবাধিকার কমিশনকে যৌথ তদন্ত করার অনুমতি দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে কোনো দেশেরই সামরিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়ামানে জেব্রেলানস্কির কাছে সেনারা সেখানে ধর্ষণ করেছে এবং যৌন দাসী হিসেবে মহিলাদের আটক করে রেখেছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি টিপিএলএফ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য গ্রহণের অভিযোগ তোলেন। ফ্যাসিকা বলেন, এ পর্যন্ত কমপক্ষে ৮২৯টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী ধর্ষণের শিকার ওই মা বলেন, সৈন্যরা তাকে ফেব্রুয়ারি মাসে মেকেলে থেকে আদিগ্রাট শহরে যাওয়ার পথে একটি মিনিবাসে জোর করে টেনে তোলে। এরপর তারা তাকে বেঁধে ফেলে এবং মাঠের মধ্য দিয়ে তাকে একটি শিবিরে নিয়ে যায়। ১১ দিন ধর্ষণ ও মারধর করার পর সৈন্যরা তার জনিতে পেরেক, তুলা, প্লাস্টিকের ব্যাগ এবং পাথর জোর করে ঢুকিয়ে দিয়ে তাকে ঝোপের মধ্যে ফেলে রেখে চলে যায়। গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আমি এই হাসপাতালে এক মাস যাবত আছি, চিকিৎসা নিচ্ছি, আমার পা সচল নেই, হাড় ভেঙে গেছে, পিঠের হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একা চলাফেরা করতে পারি না, প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয়, শত্রুরা আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে।
ইথিওপিয়া সরকার মহিলাদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে প্রতিশ্রুতি দিয়েছে যৌন সহিংসতার অপরাধীদের শাস্তি দেওয়া হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নারী কণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাইডেন হ্যারিস প্রশাসন ক্ষমতা গ্রহণের পর কোন ইরানি কর্মকর্তা বা সংস্থার বিরুদ্ধে প্রথম শনাক্তকরণ হিসেবে ইসলামী গার্ড কর্পস বা কুডস কোরের দুজন জিজ্ঞাসাবাদকারীর উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। লিখিত বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, এই দুই ব্যক্তি আলী হেমাতিয়ান এবং মাসুদ সফদারিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যেমন দৈহিক, অমানবিক, পাশবিক অত্যাচার, অবজ্ঞাপূর্ণ আচরণ ও শাস্তি প্রদান এবং রাজনৈতিক বন্দী এবং 2019 এবং 2020 সালের বিক্ষোভের সময় আটককৃতদের শাস্তি প্রদানের জন্য শনাক্ত করা হয়েছে। এই শনাক্তকরণের কারণে এই দুই ব্যক্তি ও তাদের নিকট আত্মীয় পরিজনরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই পদক্ষেপ সেদিনই নেওয়া হয় যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ে বিশেষ প্রতিনিধি জাভেদ রহমান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছে তাঁর বার্ষিক রিপোর্ট পেশ করেন। তাঁর রিপোর্টে ইরানের মানবাধিকার লঙ্ঘনের কতিপয় গুরুতর ঘটনার উল্লেখ রয়েছে, যেমন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বর্বরতা, যার কোনো তদন্ত বা কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। এছাড়াও বিবৃতিতে আটককৃতদের তাদের অপরাধ স্বীকার করতে জিজ্ঞাসাবাদকারীদের অপমানজনক আচরণের ঘটনা লিপিবদ্ধ করা হয়। সংবাদ অবৈধকরণে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, এই দুই জিজ্ঞাসাবাদকারীকে শনাক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরিষ্কার এক বার্তা দিচ্ছে। নেট প্রাইস বলেন তাঁর কথায়, যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের জন্য যারা দায়ী তাদের দায়বদ্ধতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ইরান এবং বিশ্বের অন্যান্য দেশও অন্তর্ভুক্ত। বিগত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানকে স্পষ্ট করে দিয়েছে যে তারা চুক্তি মানার সাপেক্ষে তাদের সঙ্গে চুক্তিতে সম্পৃক্ত এবং ফিরে আসতে যুক্তরাষ্ট্র আগ্রহী। মুখপাত্র নেট প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র একাধারে ইরানের সঙ্গে কূটনীতি বজায় রাখবে এবং অন্যদিকে তাদের মূল্যবোধের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন তার কথায়, আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে আমরা স্পষ্ট করেই বলতে চাই যে এসব ব্যক্তিরা যেসব ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের পরিণাম ভোগ করতে হবে। আমরা অবশ্যই দুটোই করব। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন তার কথায়, এছাড়াও আমরা আমাদের মিত্রদের সঙ্গে এসব লঙ্ঘন এবং অন্যান্য অপরাধের জন্য দায়বদ্ধতার উন্নয়নে কাজ করে যাব। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের অধিকারের সমর্থনে সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং ইরান সরকার তাদের জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম প্রদর্শন করবেন এই কামনা করবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.